বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 1-4 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহু نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الذين كفروا بآيات الله لهم عذاب والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদুর ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরান আলোচনা করবে তবে চাপের মুখে নতি স্বীকার নয়, ব্যবসায়ীদের সমাবেশে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ন। ইসরায়েলি যুদ্ধ অপরাধে সহযোগিতার দায়ে বাইডেনের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় নিয়ে কায়রোয় আলোচনা শুরু। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনীতির ঠাঁই হবে না, নাহিদ। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় জামাতে ইসলামী। এবং জম্মু কাশ্মীরের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক নয়, মোদীকে উদ্দেশ্য করে বললেন ওমর আবদুল্লাহ। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। যে কোনো সমস্যা নিয়ে সংলাপের ব্যাপারে ইরানের প্রস্তুতির কথা আবারও ঘোষণা করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি একথাও স্মরণ করিয়ে দিয়েছেন যে দাম্ভিক শক্তিগুলোর চাপের কাছে ইরান নতি স্বীকার করবে না এবং বল প্রয়োগ করে তেহরানকে আলোচনার টেবিলে নেওয়া সম্ভব নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করার পাশাপাশি তেহরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নির্দেশও জারি করেছেন। তিনি ইরানের তেল বিক্রির পরিমাণ শূন্যের কোঠায় নিয়ে আসতে চান। এর প্রতিক্রিয়ায় পেজেশকিয়ান গতকাল তেহরানের শিল্পপতিদের এক সমাবেশে বলেন, কেউ কেউ একথা বলার চেষ্টা করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ছাড়া আমাদের কোনো উপায় নেই, আমাদেরকে চাপ কিংবা হুমকি দিয়ে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না। তিনি আরও বলেন, যারা বোমা মেরে নারী ও শিশুদেরকে ভবন চাপা দিয়ে হত্যা করে আবার মানবাধিকারের রক্ষক সাজার ভান করে তাদের সঙ্গে ইরান আলোচনায় বসবে না। তিনি বলেন, তারা আমাদেরকে ক্ষেপণাস্ত্রসহ আত্মরক্ষা করার অস্ত্র তৈরি করতে নিষেধ করে যাতে তাদের ইচ্ছে মতো আমাদেরকে বোমা মেরে হত্যা করা যায়, কিন্তু আমরা তা হতে দেব না। ইহুদিবাদী ইসরায়েলের ইরান বিরোধী হামলার হুমকি এবং ইরানের সামরিক সক্ষমতার ব্যাপারে পশ্চিমা দেশগুলোর সমালোচনাকে জঘন্য ও অযৌক্তিক বলে মন্তব্য করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, ইহুদিবাদী কর্মকর্তারা যখন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিচ্ছে, তখন পশ্চিমা দেশগুলো যথারীতি তেহরানকে সামরিক সক্ষমতা শক্তিশালী করার জন্য অভিযুক্ত করছে। তিনি বলেন, পশ্চিম এশিয়া অঞ্চল এমন একটি দখলদার সরকারের কারণে অস্থির হয়ে রয়েছে, যেটি আগ্রাসন ও আইন বিরোধী কার্যকলাপে আসক্ত। কাজেই আত্মরক্ষা করার জন্য ইরানকে তার প্রতিরক্ষা সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে শক্তিশালী করতেই হবে। এর আগে ইহুদিবাদী ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গাউডিয়ন স্যার সম্প্রতি হুমকি দিয়ে বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি থামিয়ে দিতে সামরিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এছাড়া পশ্চিমা দেশগুলো বিগত বছরগুলোতে পরমাণু, ড্রোন, মহাকাশ ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনা করার জন্য ইরানের সমালোচনা করে এসব কর্মসূচি বন্ধ করার আহ্বান জানিয়েছে। ইরান শুরু থেকেই বলে এসেছে, দেশটি আত্মরক্ষা করার লক্ষ্যে নিজের সামরিক সক্ষমতা বৃদ্ধি করেছে, কোনো দেশের উপর আগ্রাসন চালানোর জন্য নয়। গাজা উপত্যকায় ইসরায়েলি যুদ্ধ অপরাধের সহযোগী হিসেবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে বিচার শুরু করা যায় কিনা তা খতিয়ে দেখতে আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসির প্রতি আহ্বান জানিয়েছে একটি মার্কিন মানবাধিকার সংস্থা। দ্য ডেমোক্রেসি নাও ফর দ্য আরব ওয়ার্ল্ড বা ডন নামক মানবাধিকার সংস্থাটি আইসিসির কাছে 172 পৃষ্ঠার একটি আবেদন জমা দিয়েছে। এতে বলা হয়েছে, বাইডেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গাজাবাসীর বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যা ও যুদ্ধ অপরাধ উপেক্ষা করার পাশাপাশি ওই অপরাধে সহযোগিতা করেছেন। সংস্থাটি বলেছে, তারা আইসিসির চিফ প্রসিকিউটরকে গাজা উপত্যকায় ইসরায়েলি যুদ্ধ অপরাধে মার্কিন কর্মকর্তাদের মাত্রাতিরিক্ত সহযোগী ভূমিকা পালনের বিষয়টি তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছেন। ডনের বোর্ড সদস্য রিড ব্রডি বলেছেন, রাজনৈতিক কারণে তাদের দায়ের করা মামলাটি বেশি দূর অগ্রসর নাও হতে পারে, তবে তারা এর মাধ্যমে যে বার্তাটি দিয়েছেন তা পরিবর্তিত হবে না। বার্তাটি হচ্ছে, গাজায় যুদ্ধ অপরাধ হয়েছে এবং তাতে মার্কিন প্রশাসনের তিন শীর্ষ কর্তা ব্যক্তির সুস্পষ্ট ভূমিকা ছিল। তিনি বলেন, আইসিসি এখন কি করে সেটি দেখার বিষয়। অবশেষে ইহুদিবাদী ইসরায়েল ও হামাসের মধ্যে গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে বাস্তবায়নে আলোচনা শুরু হয়েছে বলে মিশর খবর দিয়েছে। দেশের রাষ্ট্রীয় তথ্য সার্ভিস বৃহস্পতিবার রাতে জানিয়েছে, দ্বিতীয় পর্যায়ে বাস্তবায়নের আলোচনা শুরু করতে ইসরায়েল, কাতার ও আমেরিকার প্রতিনিধিরা কায়রো পৌঁছেছেন। ওই সার্ভিস এক বিবৃতিতে আরও জানিয়েছে, এরই মধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে যুদ্ধবিরতির পরবর্তী ধাপ বাস্তবায়নের নিবিড় আলোচনা শুরু হয়েছে। এর আগে তিন ধাপে যুদ্ধবিরতি বাস্তবায়নের লক্ষ্যে যে প্রাথমিক সমঝোতা হয়েছিল তার ভিত্তিতে এ আলোচনা শুরু হয়েছে। সেই সঙ্গে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় মানবিক ত্রাণ সরবরাহ বাড়ানোর উপায় নিয়েও কায়রো বৈঠকে আলোচনা হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিনের শুরুতে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গাউডিয়ন স্যার বলেছিলেন, যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে মেয়াদ শেষ হতে যখন আর দুদিন বাকি, তখন এটির মেয়াদ বাড়ানোর ব্যাপারে ঐক্যমত পৌঁছানো যায় কিনা তা খতিয়ে দেখতে একটি ইসরায়েলি প্রতিনিধি দল কায়রোয় গেছে। স্যার বলেন, তারা প্রতি সপ্তাহে হামাসের পক্ষ থেকে তিন ইসরায়েলি পণবন্দীকে মুক্ত করার শর্তে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি আছেন। শ্রোতা বন্ধুরা, আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bm।
আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। বাংলাদেশে জুলাই আগস্ট আন্দোলনে তরুণদের নেতৃত্বে গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টি বা NCP আত্মপ্রকাশ করেছে। নতুন এ দলের আহ্বায়ক করা হয়েছে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে। আর সদস্য সচিব করা হয়েছে আক্তার হোসেনকে। আজ রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নতুন রাজনৈতিক দল ও আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই আগস্ট আন্দোলনে নিহত শহীদ মোহাম্মদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার। মিম বলেন, আপনাদের মনে আছে গত 5 আগস্ট দুই বোনের কাঁধে ভাইয়ের লাশ, সেই দুই বোনের মধ্যে আমি একজন। ইতিহাসে এমন ঘটনা ঘটে নাই। 2024 সালের গণ অভ্যুত্থানের পর ছাত্র জনতার নেতৃত্বে রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি ঘোষণা করছি। আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নাহিদ, ইসলাম জুলাই গণ অভ্যুত্থানকারী ছাত্র জনতা, শহীদ পরিবারের সদস্য ও রাজনৈতিক দলের নেতাদের সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানিয়ে তার বক্তব্য শুরু করেন। তিনি বলেন, আমরা সামনের কথা বলতে চাই, পেছনের ইতিহাস অতিক্রম করে সম্ভাবনার বাংলাদেশের কথা বলতে চাই। বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনা সহ গণহত্যায় অভিযুক্তদের বিচার, সংস্কার ও স্থানীয় ভোট আয়োজনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আজ সকালে রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে কর্মী সম্মেলনে এ দাবি করেন তিনি। এ সময় তিনি বলেন, নির্বাচন আমরা চাই, নির্বাচনী ব্যবস্থা সংস্কারের জন্য যতটুকু যৌক্তিক সময় আপনি সেই সময়ে সংস্কার করে নির্বাচন করুন, আর নির্বাচনের বিশৃঙ্খলা, হানাহানি, রক্তারক্তি নিরোধ করার জন্যে ফ্যাসিবাদের মাস্টার মাইন্ড শেখ হাসিনা সহ মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে যাদের মামলা করে বিচারের মুখোমুখি করা হচ্ছে, নির্বাচনের আগে তাদের বিচার এই জাতি দেখতে চায়। বিচার, সংস্কার ও স্থানীয় নির্বাচন, এই তিনটি কাজ নির্বাচনের আগে করতে হবে, এটাই আমাদের দাবি। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ কে এম আজহারুল ইসলাম এখন কারাগারে বন্দী আছে। যে সরকার ফ্যাসিস্ট মিথ্যার উপর দাঁড়িয়েছিল, সেই মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি করছি। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে এখনও পুরোপুরি স্বাভাবিক অবস্থা ফিরে আসেনি বলে মনে করেন নতুন মুখ্যমন্ত্রী ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা। দিল্লিতে একটি আলোচনা সভায় জম্মু ও কাশ্মীরে অশান্ত পরিস্থিতির জন্য সরাসরি নরেন্দ্র মোদী সরকারকে দায়ী করেছেন তিনি। ওমর আবদুল্লা বলেন, 2018 সালের পরে প্রথম নির্বাচিত সরকার পেয়েছে জম্মু কাশ্মীর, কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলটির পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। 2019 সালের আগস্টে 370 ধারা বাতিলের পর বল প্রয়োগ করে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রী এ সম্পর্কে বলেন, জোর করে ভয় দেখিয়ে শবে বরাতের দিনে শ্রীনগরের জামিয়া মসজিদ বন্ধ করে রাখা হয়েছিল, তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভয় দেখিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় না, এর প্রভাব ক্ষণস্থায়ী হতে বাধ্য। মুখ্যমন্ত্রী বলেন, এর আগে জম্মু ও কাশ্মীর রাজ্য ছিল, পুলিশ আমলাদের মোতায়েন ও বদলি করার দায়িত্ব ছিল রাজ্যের হাতে, এখন জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল, ফলে পুলিশ ও আমলাদের মোতায়েন করার ক্ষমতা উপরাজ্যপালের হাতে। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারের হাতে পর্যাপ্ত ক্ষমতা না থাকলে তা আত্মমর্যাদার নয় বলে দাবি তাঁর। গাজা উপত্যকার বিভিন্ন স্থান থেকে 700টির বেশি মরদেহ উদ্ধারের খবর দিয়েছে গাজার সিভিল ডিফেন্স। এটি বলেছে, বেশিরভাগ মরদেহ এত বেশি থেঁতলে গেছে যে সেগুলো শনাক্ত করা সম্ভব হয়নি। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলেছেন, ধসে ভরা ভবনগুলোর নিচে থেকে মরদেহ বের করার ভারী যন্ত্র যেমন নেই, তেমনি এসব লাশের ডিএনএ টেস্ট করার মতো প্রয়োজনীয় ল্যাবরেটরির অভাব রয়েছে। পরিস্থিতিকে ভয়াবহ হিসেবে বর্ণনা করে বাসাল বলেন, এখন 10,000-এর বেশি মানুষ গাজার ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোর নিচে চাপা পড়ে রয়েছে। প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতির অভাবে সেসব লাশ উদ্ধারের তৎপরতা স্থগিত রয়েছে। গাজাবাসী ফিলিস্তিনি জনগণের দুর্দশা দূর করতে অনতিবিলম্বে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান। গাজার সিভিল ডিফেন্স শনাক্ত করা সম্ভব হয়নি সেগুলোকে দাফন করার জন্য অজ্ঞাত কবরস্থান নামক একটি গুরুস্থানে দাফন করেছে। বাসেল দুঃখ প্রকাশ করে বলেন, যেসব দেহাবশেষ পাওয়া গেছে তার বেশিরভাগই এতটা বিকৃত হয়ে গেছে যে তাদের স্বজনদের পক্ষেও সেগুলো শনাক্ত করা সম্ভব নয়। লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলি পাইলটবিহীন বিমান বা ড্রোন হামলায় কমপক্ষে 2 জন নিহত হয়েছেন। ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। লেবাননের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, গতকাল হারমেল শহরের উপকণ্ঠে একটি ট্রাকে ইসরায়েলি বাহিনী ড্রোন হামলা চালায়। এতে দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সূত্রের বরাত দিয়ে আরব সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিলেন মাহাদি শাহিন নামে একজন হিজবুল্লাহ নেতা। কয়েক ঘণ্টা পর দক্ষিণ লেবাননের দেইর কানুন আল নাহের গ্রামের একটি আবাসিক এলাকা লক্ষ্য করে আরেকটি বিমান হামলা চালায় ইসরায়েল। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন যে দক্ষিণ সিরিয়া থেকে তাদের সরে আসার কোনো ইচ্ছা নেই। আমরা সিরিয়ার দক্ষিণে অংশে থাকব, তবে সিরিয়াবাসী ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেছে সিরিয়া দখলদারদের জায়গা নয়। এ সম্পর্কে এখন সংবাদ ভাষ্যটি শুনুন সহকর্মী আশরাফুর রহমানের পরিবেশনায়।
ইসরায়েলি দখলদারিত্বের বিষয়ে সিরিয়ার ক্ষমতাসীন বিরোধী দলগুলোর নিরবতার সুযোগে শাসক গোষ্ঠীর প্রধানমন্ত্রী বলেছেন যে দক্ষিণ সিরিয়া থেকে তাদের সরে আসার কোনো ইচ্ছে নেই। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেছেন যে আমরা দক্ষিণ সিরিয়া থেকে সরে যাব না এবং সেখানে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে উপস্থিত থাকতে দেব না। দক্ষিণ সিরিয়াকে যে কোনো সামরিক উপস্থিতি থেকে মুক্ত রাখতে হবে। পাস্টোডে জানিয়েছে, ইহুদিবাদী শাসক গোষ্ঠীর দখলদারিত্ব অব্যাহত থাকায় নেতানিয়াহু বলেছেন যে দক্ষিণ সিরিয়া থেকে তাদের সরে আসার কোনো ইচ্ছা নেই। এদিকে নেতানিয়াহুকে সম্বোধন করে সিরিয়াবাসী সতর্ক করে দিয়ে বলেছে সিরিয়া দখলদারদের জায়গা নয়। মঙ্গলবার তারতুস, দারা, লাতাকিয়া এবং সুইদারে সিরিয়ার নাগরিকরা গোলান মালভূমির গ্রাম ও শহরে ইসরায়েলি দখলদারিত্বের বিরোধিতা করার জন্য একটি প্রতিবাদ সমাবেশ করেছেন। ওই সমাবেশে ইসরায়েলি শাসক গোষ্ঠীর সাম্প্রতিক বক্তব্য এবং সিরিয়ার ভূখণ্ডের প্রতি তাদের লোভের নিন্দা জানান। সিরিয়ার নাগরিকরা প্লেকার্ড নিয়ে বিক্ষোভ করছিলেন, যার মধ্যে একটিতে নেতানিয়াহুকে সম্বোধন করে লেখা হয়েছিল, চুপ করো নেতানিয়াহু, আমরা সিরিয়ার সবাই ঐক্যবদ্ধ এবং আমরা আমাদের দেশকে রক্ষা করতে জানি। সিরিয়ার জাতীয় সংলাপ সম্মেলনে ইসরায়েলকে সিরিয়ায় দখলদারিত্বের অবসান ঘটাতে হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। সিরিয়া জাতীয় সংলাপ সম্মেলনের চূড়ান্ত বিবৃতিতে সিরিয়ার ঐক্য, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা ও যে কোনো বিভাজন প্রত্যাখ্যান করার উপর জোর দেওয়া হয়েছে। দামেস্ক সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি আক্রমণকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। পাশাপাশি সিরিয়ার ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরায়েলকে তার আগ্রাসন বন্ধে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছে। তুরস্ক বলেছে ইসরায়েল আঞ্চলিক সম্প্রসারণ ঘটাতে চায়। নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্যের জবাবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান নিশ্চিত করেছেন যে ইসরায়েল তার অঞ্চল সম্প্রসারণের চেষ্টা করছে। তিনি আরো বলেন, সিরিয়ার জনগণ ইসরায়েলকে তাদের ভূমি দখল করতে দেবে না। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎসের দাবি, আমরা দক্ষিণ সিরিয়াকে দক্ষিণ লেবাননে পরিণত হতে দেব না। তিনি বলেন, দক্ষিণে সামরিক অবকাঠামো স্থাপনের জন্য সিরিয়ার যে কোনো প্রচেষ্টার জবাবে আমরা সেগুলোতে আগুন দিয়ে জ্বালিয়ে দেব। অন্যদিকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, গাজা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের চুপ করে থাকা উচিত নয়। ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস একটি বিবৃতি জারি করে আন্তর্জাতিক সম্প্রদায়কে সিরিয়ার বিরুদ্ধে ইসরায়েলি সরকারের স্থল ও বিমান আগ্রাসনের জবাব দেওয়ার আহ্বান জানিয়েছে। হামাস বিবৃতিতে বলেছে, আমরা সিরিয়ার বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের অপরাধমূলক আগ্রাসনের তীব্র নিন্দা জানাই। বিবৃতিতে বলা হয়েছে, ইহুদিবাদী সরকারের হামলা সিরিয়ার সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন এবং আরব দেশগুলোর বিরুদ্ধে তাদের বলধর্পী নীতির ধারাবাহিকতার সঙ্গে সংগতিপূর্ণ।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক persetoday.ir/bn। ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla। ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn। আর্কাইভ থেকে শোনার লিঙ্ক persetoday.ir/bn/radio/archive। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/persetodaybn। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। ইরান আলোচনা করবে, তবে চাপের মুখে নতি স্বীকার নয় ব্যবসায়ীদের সমাবেশে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসরায়েলি যুদ্ধ অপরাধে সহযোগিতার দায়ে বাইডেনের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ। জম্মু কাশ্মীরের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক নয়, ওমর আবদুল্লাহ। তো শ্রোতাবন্ধুরা, এতক্ষণ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ শুনলেন। চলুন এবারে আমাদের পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক।
আলাপন।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজ বাংলাদেশের নতুন করে বিভিন্ন দল ও সংগঠনের আত্মপ্রকাশ নিয়ে কথা বলবো। আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গবেষণা সংস্থা ঢাকা সেন্টার ফর ডায়ালগ বা ডিসিডির প্রধান প্রকৌশলী আবুল বাশার। জনাব আবুল বাশার, রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
জি, আপনাকে ধন্যবাদ।
জনাব ইঞ্জিনিয়ার আবুল বাশার, বাংলাদেশের রাজনীতিতে নতুন করে বিভিন্ন দল ও সংগঠনের আত্মপ্রকাশ ঘটছে। এর মধ্যে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের নেতৃত্বে গঠিত হল বাংলাদেশ গণতান্ত্রিক নাগরিক শক্তি। এ নিয়ে নানা মুখে আলোচনা রয়েছে। দেশের রাজনীতির উপর কতটা প্রভাব ফেলতে পারবে এই দলটি?
আপনাকে ধন্যবাদ। আমি শুরুতে আপনাকে বলতে চাই, যেটা এই দলটি আসলে খুব একটা বেশি প্রভাব ফেলতে পারবে বলে আমি মনে করি না। কারণ হচ্ছে যে, আপনি যখন সরকারের মধ্যে থেকে হঠাৎ করে আপনি উপদেষ্টা হওয়ার পর আপনি হঠাৎ করে পদত্যাগ করে একটি দলের প্রধান হচ্ছেন, তার মানে হচ্ছে এটাকে আপনি বিতর্কিত একটা কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আপনি একটি দলের প্রধান হচ্ছেন। এবং আপনার আন্দোলনের তার আন্দোলনের সঙ্গে আরো যারা ছিলেন তাদের দুজন কিন্তু ইতিমধ্যেই সরকারে রয়ে গেছেন। অর্থাৎ আমি যদি আপনাকে বলি যে একটা ডিমতে যদি তিনটা ফুল থাকে, তো একটি ফুলকে চিরে যদি আপনি বলেন যে তুমি হচ্ছে রজনীগন্ধা আর আমরা দুজন হচ্ছে গোলাপ, এটা যেমন একসাথে বললাম ঠিক তেমনি তিনজন উপদেষ্টার মধ্যে একজন উপদেষ্টার নেতৃত্বে নতুন একটি দল গঠিত হবে, এটা বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের জন্য এদেশে খুব একটা গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি। এবং এই দলটি যেহেতু একটি পথ দিয়ে তারা পরিচালিত হচ্ছে, এবং আপনি সম্প্রতি যদি দেখেন অদূর ক্যান্টিনে প্রাইভেট বিশ্ববিদ্যালয় বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে আপনার মারামারি এবং তাদের মধ্যে দ্বন্দ্ব এবং সারা বাংলাদেশে তাদের প্রতি যে তাদেরই সংগঠনের তাদের যে বিরোধিতা, এটার মধ্যে দিয়ে এটি আরেকটি একটা আমি মনে করি দ্বিচারিতার কাজ হলো। কারণ আপনি উপদেষ্টা থাকার পর এখন হঠাৎ করে বলছেন যে আমি এই পার্টির হচ্ছে, এটা আসলে একটি বিতর্কিত কর্মকাণ্ড হিসেবে পরিগণিত হবে, এটা আসলে সঠিকভাবে জিনিসটা হচ্ছে না, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি।
জি, জনাব ইঞ্জিনিয়ার আবুল বাশার, সমন্বয়কদের নেতৃত্বে নতুন এই দল বিএনপির জন্য কোন চ্যালেঞ্জ হবে বলে কি মনে করেন আপনি?
না, আমি মনে করি না বিএনপির জন্য চ্যালেঞ্জ মনে হবে। কারণ আপনাকে আমি এটুকু বলতে পারি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত 10-12 বছর উনি কিন্তু 3-4 ঘন্টা উনি ঘুমান, বাকিটা সময় কিন্তু দলের জন্য কাজ করেন এবং আগামী দিনে দলের 31 দফা, এটা যদি আপনি দেখেন, এবং এই 31 দফা এবং বিএনপির যে কার্যক্রম জনাব তারেক রহমান নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশের মানুষের মাঝে গুমরাস বিজয় আসবে এটা আমি মনে করি। সেই কারণে বিএনপি যেহেতু বাংলাদেশের মা এবং মা মাটির মানুষের একটি দল, শেখ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে দলের প্রতিষ্ঠাতা, সুতরাং আমাদের গ্রাম থেকে শুরু করে শহর বলেন যেখানেই বলেন প্রত্যেকটা জায়গায় এই দলের অস্তিত্ব এবং এই দলের জনপ্রিয়তা এখন পর্যন্ত বাংলাদেশের দক্ষিণ এশিয়াতে অত্যন্ত জনপ্রিয় একটি দল। আপনাকে আমি বলতে পারি প্রতিবাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বলেছিলেন খালেদা জিয়াকে যে আপনি হচ্ছে এমন একটি দলের নেত্রী যে আপনার দলের সমর্থক আমার ঘরের মধ্যেও আছে। সুতরাং বুঝতে পারছেন বিএনপির সমর্থক কোথায় কোথায় আছে, অর্থাৎ রান্নাঘরের গৃহবধূ থেকে শুরু করে একদম সমাজের এলিট শ্রেণী পর্যন্ত এই দলটির আদর্শ থেকে ধারণ করে লালন করে। সুতরাং বিএনপি তখনই মনে করেন না নতুন কোন দল হলে বিএনপি জন্য চ্যালেঞ্জ হবে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন সদস্য এটাকে মনে করে না বলে আমি বিশ্বাস করি।
শ্রোতা বন্ধুরা, বাংলাদেশের নতুন রাজনৈতিক দল ও সংগঠন সৃষ্টি এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইঞ্জিনিয়ার আবুল বাশারের সাক্ষাৎকার শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। আবারও ফিরে এলাম সাক্ষাৎকারে। জনাব ইঞ্জিনিয়ার আবুল বাশার, বিএনপির পক্ষ থেকে অভিযোগ উঠেছে যে রাষ্ট্রীয় সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে এই দল গঠন করা হলো, এ সম্পর্কে আপনি কি বলবেন?
হ্যাঁ, অবশ্যই বিএনপির এই বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত। কারণ বর্তমান প্রধান উপদেষ্টা উনি ফিনান্সিয়াল টাইমে যে বক্তব্য দিয়েছেন ওটা অত্যন্ত বিতর্কিত বক্তব্য, সেই বক্তব্যের মধ্য দিয়ে উনি ছাত্রদের এই দলটাকে তিনি ওন করেছেন। সুতরাং পুরো সরকারই এই ছাত্রের যে রাজনীতি দল গঠন করার প্রক্রিয়ার সাথে জড়িত এবং এটাকে আপনি বলতে পারেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় কিংস পার্টি। আপনি যদি মনে করেন যে না বিএনপি জাতীয় পার্টি কিংস পার্টি, সেটা কিন্তু এই কিংস পার্টির সাথে একটু একটু আলাদা আছে। আপনি যদি খেয়াল করেন, কারণ কিংস নিজেই কিন্তু পার্টি তৈরি করেছিল আর এখন কিন্তু সেটা না, কিংস এর সহযোগিতা নিয়ে আর একটা কিংস পার্টি তৈরি হচ্ছে। আপনি ব্যাপারটা কিন্তু আপনাকে গভীরভাবে খেয়াল করতে হবে। এবং এখানে আপনি সরকারের যারা উপদেষ্টা আছে তাদেরকে আপনি বলছেন যে এই আন্দোলনে হচ্ছে তাদের সফলতার কারণে আমি সরকার গঠন করেছি, তাদেরকে আপনি সমস্ত ক্রেডিট দিচ্ছেন, আপনি জাতিসংঘে বলছেন, আবার তাদেরকে দিয়ে আপনি একজনকে দিয়ে আবার দল গঠন করছেন। সুতরাং এটি একটি চরম বিতর্কিত একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করছে বাংলাদেশে বলে এটা আমরা মনে করি প্লাস বিএনপি মনে করে।
জনাব ইঞ্জিনিয়ার আবুল বাশার, আমরা সাক্ষাৎকারের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। তো সর্বশেষ যে বিষয়টি আপনার কাছে জানতে চাইছি সেটি হচ্ছে, নির্বাচনকে টার্গেট করে বিএনপি প্রস্তুতি শুরু করেছে বলে বোঝা যাচ্ছে, দেশ তাহলে কি নির্বাচনের মহাসড়কে উঠল?
হ্যাঁ, আপনি যদি সেটা আমাকে বলেন তাহলে আপনি দেখেন যে আজকে বিএনপি এলডি হলে একটা বর্ধিত সভা আছে, মূলত একটি একটি নির্বাচনের যারা বিএনপি মনোনীত ক্যান্ডিডেট ছিলেন তারা সহ আমাদের দলের গুরুত্বপূর্ণ সবাই এখানে আছেন। তার মানে হচ্ছে এখানে বিএনপি নির্বাচনের ট্রেনে ওঠার জন্য যে দিক নির্দেশনা জনাব তারেক রহমানের পক্ষ থেকে যেটা তৈরি করা হয়েছিল এবং সেটাই এখন সেটারই বাস্তবায়ন আপনারা দেখছেন। এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বিগত দিনে দেশি এবং বিদেশি অনেক সার্ভে টিম এবং রিসার্চ টিমের মাধ্যমে উনি কিন্তু ক্যান্ডিডেটকে যাতায়াত বাতায় প্রক্রিয়া কিন্তু আমাদের দলের কন্টিনিউ প্রসেস এটা চলছে কিন্তু। এবং বিএনপির প্রত্যেকটা পিটে যদি আপনি জানেন 10-12 জন যোগ্য এবং হ্যাবিয়ার ক্যান্ডিডেট আছে এবং যারা প্রতিনিয়ত জনাব তারেক রহমান তাদের সাথে কথা বলেন এবং দলের একদম রুট লেভেল নেতা কর্মীদের সাথে কথা বলেন। তার কথার মধ্যে এটাই হচ্ছে যে দলকে আগামী দিনে নির্বাচনের মহাসড়কে যাওয়ার জন্য যা যা করা সেটা বিএনপি ইতিমধ্যেই শুরু করেছে। শুধু এখন না, বিএনপি যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে 2-3 মাসের নোটিশে এই দলটি নির্বাচনে যাওয়ার জন্য সমস্ত সক্ষমতা রয়েছে এবং এই দলের জন্য যে কাজ করা, দলের আমাদের নিবেদিত আমাদের দলের স্থায়ী কমিটির মেম্বাররা, দলের কার্যনির্বাহী সদস্যরা, তারা প্রতিনিয়ত নির্বাচন নিয়ে এবং দলের নেতা কর্মীদের তাদের প্রোফাইল তৈরি করা, তাদের অ্যাক্টিভিটিস ঠিক রাখা, দলের প্রতিটা পর্যায়ের যারা জনপ্রতিনিধি হবেন তাদের ব্যাপারে খোঁজ খবর নেয়, এটা কিন্তু প্রতিনিয়তই চলে। ইভেন প্রতিবাদের সময়ও এই কার্যক্রম গুলো কিন্তু চলমান ছিল। সুতরাং আমি বিশ্বাস করি যে বিএনপি একটি নির্বাচনের দল এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি বলেছিলেন জনগণের সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। সুতরাং বিএনপি কিন্তু সেটাই মনে করে এবং বিএনপি মনে করে ক্ষমতা পরিবর্তনের একমাত্র মাধ্যম হচ্ছে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার মাধ্যমে এবং জনগণের ম্যান্ডেটের মাধ্যমেই বিএনপি ক্ষমতায় যেতে চায়। যে কারণে বিএনপি কখনোই চক্রান্ত বলেন বা ভিন্ন কোনো ওয়েতে বলেন, বিএনপি কখনোই সেই ফাঁদে পা দেয়নি, ভবিষ্যতে দিবেন এবং বিএনপির লক্ষ্যই হচ্ছে আগামী দিনে সুন্দর একটি নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতা আসবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠা হলে বিএনপি জনগণের জন্য তার যে কর্মসূচি, তার যে কাজ, আমাদের যে রেইনবো প্রত্যেকটি দফা, এটা ইনশাআল্লাহ বাস্তবায়ন করার জন্য জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বিএনপি কাজ করে যাবে বলে আমি প্রত্যাশা করি।
তো জনাব ইঞ্জিনিয়ার আবুল বাশার, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, নতুন রাজনৈতিক দল ও সংগঠনের আত্মপ্রকাশ নিয়ে রেডিও তেহরানের আলাপনকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ।
আর শ্রোতা বন্ধুরা, আগামী শুক্রবার গুরুত্বপূর্ণ অন্য কোন বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব, তখনও আপনাদের সঙ্গ পাবে বলে আশা করছি। ততক্ষণ সবাই ভালো, সুস্থ ও নিরাপদ থাকুন।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
ইরানি গল্প ও রূপকথা। শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত আসরে আমরা হযরত সুলাইমানের জাদুকরী আংটির গল্প শুনিয়েছিলাম। আজকের আসরেও আমরা একটি গল্প শুনব জাদুময় উপাদানে পূর্ণ। আসলে প্রাচীন লোকগল্পে জাদুময় ঘটনা ছিল প্রচুর পরিমাণে, বিশেষ করে রূপকথার গল্পে। এর কারণ অবশ্য কথাশিল্প সমালোচকদের আবিষ্কারের বিষয়। আমরা বরং সেদিকে না গিয়ে আজকের গল্প শোনার চেষ্টা করি। তো মজার ব্যাপার হল, এই গল্পটি পৃথিবীর বিভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন আঙ্গিকে বর্ণিত হয়েছে। তো চলুন দেরি না করে গল্পে মন দেই, আর আপনারা আমাদের সঙ্গ দিতে ভুলবেন না যথারীতি, এ প্রত্যাশা রইল।
অনেক অনেক দিন আগে সেই প্রাচীনকালের এক দম্পতির ঘটনা। তারা স্বামী স্ত্রী ভালোভাবেই দিন কাটাচ্ছিল, কিন্তু তাদের দুটো জিনিসের অভাব ছিল। একটা হলো ধন সম্পদ, অপরটি হলো সন্তান। বিয়ের বহু বছর পরও তাদের কোনো সন্তান হচ্ছিল না। অনেক ডাক্তার কবিরাজ, অনেক ওষুধ পথ্য খাবার পর আল্লাহ শেষ পর্যন্ত তাদেরকে একটি পুত্র সন্তান দিলেন। তারা সন্তানের নাম রাখল মাহির। মাহির ধীরে ধীরে বেড়ে উঠতে লাগল।
একদিন মাহিরের পিতা মাকে বলল, মাহির তো বড় হচ্ছে,
কাজকর্ম কিছু একটা তো শেখানো দরকার, নইলে তো মানুষের কাছে হাত পাততে হবে। ভিক্ষার হাত বাড়ানোর মতো নিকৃষ্ট আর কি হতে পারে? স্ত্রী তার স্বামীর কথায় সায় দিল। পরের দিন সকালেই মাহির ও তার বাবার জামা কাপড় গুছিয়ে পোটলা বাঁধা হল, রওনা দিল তারা। পাহাড় পর্বত মরুভূমি পেরিয়ে ছোট্ট একটা হ্রদের পাশে গাছের নিচে বিশ্রাম নিতে বসল তারা। খিদেও লেগেছে ভীষণ, দুপুরের খাবার দাবারও সেরে নিতে হবে। বাবা ছেলে খাবার খেতে শুরু করল।
খাবার খেতে খেতে মাহিরের নজরে পড়ল আজগুবি এক ঘটনা। হ্রদের পানি ভেদ করে একটা লোক বেরিয়ে এলো। লোকটা মাহির এবং তার বাবার পাশে এসে বসল। আস্তে আস্তে মাহিরের বাবাকে সে বলল, মাহিরকে আমার কাছে দিয়ে দাও, আমি তাকে বিভিন্ন রকমের শিল্প ও কাজে দক্ষ করে তুলব। 3 বছর পর ঠিক এই দিনে এই জায়গায় এসে মাহিরকে আমার কাছ থেকে নিয়ে যেও। মাহিরের বাবা তার কথায় রাজি হয়ে গেল এবং লোকটার সঙ্গে ছেলেকে দিয়ে ফিরে গেল বাড়িতে। পানি থেকে আসা লোকটা মাহিরকে নিয়ে আবার পানিতে ডুব দিল।
ওস্তাদের বাসায় তার একটা মেয়ে ছাড়া আর কেউ ছিল না। 3 বছর ধরে মাহির জ্ঞান বুদ্ধি ও শিক্ষা অর্জন করার সময় ওই মেয়েটাই ছিল তার একমাত্র সঙ্গী। তো যাই হোক, মাহির অনেক কিছু শিখল, এতটাই শিখল যে স্বয়ং ওস্তাদই তাকে হিংসা করতে শুরু করে দিল। তো যাই হোক, মাহিরের বাবা 3 বছর পর সঠিক দিনে সঠিক জায়গায় যেতেই মাহিরকে নিয়ে অদ্ভুত লোকটা পানি ভেদ করে বেরিয়ে এলো। মাহিরকে তার বাবার কাছে বুঝিয়ে দিয়ে লোকটা চলে গেল আর মাহির বাসায় ফিরে গেল তার বাবার সাথে। মাহিরের বাবার আর্থিক অবস্থা তো খুব খারাপ ছিল, অনেকটা দিন আনে দিন খাওয়ার মতো। সেজন্যে মাহির সিদ্ধান্ত নিল তার যোগ্যতাকে কাজে লাগিয়ে বাবার অবস্থার পরিবর্তন ঘটাবে।
তাই সে বাবাকে বলল, বাবা, আমি একটা সাদা সুদর্শন তাগড়া ঘোড়ায় পরিণত হব, তুমি আমাকে প্রতিদিন বাজারে নিয়ে বিক্রি করতে পারবে। তবে মনে রাখতে হবে, লাগামটা অবশ্যই আমার ঘাড় থেকে খুলে নিয়ে আসবে, নইলে কিন্তু আমাকে হারাবে। আর প্রতিদিন যদি তুমি লাগাম খুলে নিয়ে আসো, তাহলে প্রতিদিনই আমাকে ঘোড়া বানিয়ে বিক্রি করতে পারবে, আর ঘোড়া বিক্রি করে তুমি অনেক ধনী হয়ে যাবে।
বাবা বলল, ঠিক আছে। এরপর থেকে প্রতিদিনই ঘোড়া বিক্রি করে করে বাবা বড়লোক হয়ে গেল। যতই ধনী হতে লাগল, ততই আরও বেশি সম্পদের লোভে তাকে পেয়ে বসল। একদিন সে ঘোড়া নিয়ে বাজারে গেল। ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। এক ক্রেতা এসে বলল, তোমার ঘোড়াটা আমি দ্বিগুণ দামে কিনব, তবে শর্ত হল লাগাম সহ বিক্রি করতে হবে। মাহিরের বাবা লোভে পড়ে রাজি হয়ে গেল। ওই ক্রেতা ছিল মাহিরের সেই ওস্তাদ যে কিনা পানির ভেতর থেকে বেরিয়ে এসেছিল। ওস্তাদ যখন দেখল মাহির তাকেও ছেড়ে গেছে, সেজন্য মাহিরকে মেরে ফেলার জন্যে তাকে কিনে নিয়ে গিয়ে নিজের কবজায় রেখে দিল।
যে ছাত্র দক্ষতায় ওস্তাদকেও ছাড়িয়ে যায়, সেই ছাত্র যে কোনো মুহূর্তে ওস্তাদের জন্যে প্রতিদ্বন্দ্বী এবং বিপজ্জনক হয়ে উঠতে পারে। এই চিন্তা করেই ওস্তাদ লাগামসহ ঘোড়া কিনেছিল। ওস্তাদ এখন লাগামটাকে বড় বড় পেরেক দিয়ে ভালো করে মাটিতে পুঁতে রাখল। তারপর দৌড়ে গেল ঘোড়াটিকে জবাই করার জন্যে ধারালো ছুরি আনতে। ওস্তাদের মেয়েটা সব কিছু দেখতে পেয়ে রহস্যটা বুঝতে পেরেছিল। সে এগিয়ে এসে মাটিতে পুঁতে রাখা মাহিরের লাগামটাকে মুক্ত করে প্রান্তরে নিয়ে রেখে আসলো। মাহির আবার সাদা ঘোড়া বনে গেল। ঘোড়া এবার দৌড়াতে শুরু করল।
ওস্তাদ সেই মুহূর্তেই সেখানে এসে যখন দেখল মাহির চলে যাচ্ছে, নিজে একটা সাদা কবুতর বনে গেল। উঠতে উঠতে ঘোড়ার পিছু নিল কবুতর রূপী ওস্তাদ। কবুতর উঠতে উঠতে উপরে উঠে ঘোড়ার পিছু নিল। মাহির এবার বুদ্ধি করে ঘোড়া থেকে বাজ পাখিতে পরিণত হল। বাজ পাখি এবার কবুতরের পিছু নিল। আকাশে উঠতে উঠতে মাহির এক জায়গায় দেখতে পেল ধুমধাম করে বিয়ের উৎসব অনুষ্ঠান হচ্ছে, সাথে সাথে খুব সুগন্ধি ফুলের তোড়া হয়ে দপ করে গিয়ে পড়ল কোণের আঁচলের উপর।
ওস্তাদ ও গায়ক সেজে গিয়ে হাজির হল সেই অনুষ্ঠানে। অনুষ্ঠানে আগত লোকেরা একের পর এক সুগন্ধি ফুলের তোড়া শুঁকে শুঁকে এক হাত থেকে আরেক হাত দিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে ফুলের তোড়া এসে পড়ল গায়ক ওস্তাদের হাতে।
আর যায় কোথায়, ওস্তাদ ফুলগুলোকে টুকরো টুকরো করে ফেলল। তবে ফুলের একটি শাখা ওস্তাদের হাত থেকে মাটিতে পড়ে গেল। ওই শাখাটি সঙ্গে সঙ্গে গমের দানায় পরিণত হয়ে গেল। ওস্তাদও সঙ্গে সঙ্গে মোরগে পরিণত হয়ে গমের দানাগুলো খেয়ে ফেলতে শুরু করল। গমের একটি দানা হঠাৎই গড়াতে গড়াতে গিয়ে পড়ল একটি গর্তে। এই দানাটি আসলে মাহির। মাহির দ্রুত শিয়ালে পরিণত হয়ে গেল। ওস্তাদ তো এবার ধরা খেয়ে গেল। শিয়ালের সামনে তো মুরগি টিকে থাকতে পারে না, আর মুরগিটাকেও অন্য কোনো রূপ ধারণ করার সুযোগ দেয়া হলো না। মুরগি মুরগিই থেকে গেল, আর শিয়াল মজা করে মুরগিটাকে খেয়ে ফেলল।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনাই আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
সুন্দর জীবন।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। সুঅভ্যাস গড়ার কৌশল সংক্রান্ত ধারাবাহিক অনুষ্ঠান সুন্দর জীবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ।
এবং আমি রেজওয়ান হোসেন।
গত আসরে আমরা সময় ব্যবস্থাপনা সম্পর্কে খানিকটা আলোচনা করেছি। আজ আমরা এ বিষয়ে আরো কথা বলার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
আমরা সারাদিন যেসব কাজ করে থাকি সেগুলো হয়তো অগ্রাধিকারের ভিত্তিতে বা গুরুত্ব অনুযায়ী করি না। কোন কাজটা আগে করা দরকার আর কোনটা পরে, অনেক সময় এইসব নিয়ে গোলমাল পাকিয়ে বসি। আমাদের সবারই উচিত সেই সব কাজকে খুঁজে বের করা যেগুলো আমাদেরকে দ্রুত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। এরপর সেই তালিকা অনুযায়ী সেগুলোতে বেশি শ্রম দিতে হবে, এর ফলে আমরা দ্রুত সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে সক্ষম হব। অগুরুত্বপূর্ণ কাজে সময় ব্যয় ও অপচয় রোধ করতে পারব। একটানা কাজ করলে মানুষের শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে। এ কারণে কাজের ফাঁকে নিয়মিত বিশ্রাম নিতে হবে, ব্রেনকেও বিশ্রাম দিতে হবে। এ কারণে আপনার প্রতিদিনের কাজের তালিকাকে এমনভাবে সাজাতে হবে যাতে বিশ্রামের জন্য সময় নির্ধারিত থাকে। এর ফলে কাজ যেমন দ্রুত সময়ে সম্পন্ন করা যাবে, তেমনি কাজের মানও বাড়বে। এক্ষেত্রে আপনি পমোডোরো কৌশল অনুসরণ করতে পারেন।
পমোডোরো কৌশল হচ্ছে এমন একটি সময় ব্যবস্থাপনা পদ্ধতি যা ১৯৮০ দশকের শেষ দিকে ফ্রান্সিসকো সিরিলো উদ্ভাবন করেন। এই পদ্ধতিতে একটি টাইমার ব্যবহার করে যে কোনো কাজকে ছোট ছোট সময়ের ভগ্নাংশে ভাগ করে কাজটি সম্পন্ন করা হয়। সাধারণত সময়ের প্রতি ভগ্নাংশের দৈর্ঘ্য ২৫ মিনিট হয় এবং প্রতি ২৫ মিনিট পর পর ছোট বিরতি থাকে।
সময়ের এই প্রতিভগ্নাংশকে পমোডোরো বলা হয়, যা ইতালীয় একটি শব্দ যার অর্থ টমেটো। এই পদ্ধতি অনুযায়ী টাইমারের সাহায্য নিয়ে প্রতি ২৫ মিনিট কাজ করার পর ৩-৫ মিনিট বিরতি নিতে হয়। এরপর এভাবে ৪টি ২৫ মিনিট অর্থাৎ ১০০ মিনিট কাজ করার পর দীর্ঘ বিরতি নিতে হয়। এই দীর্ঘ বিরতিটা ১৫-৩০ মিনিট হতে পারে। এরপর ০ পুনরায় গণনা শুরু করতে হয় এবং একই প্রক্রিয়ায় স্বল্প বিরতি ও দীর্ঘ বিরতির কৌশল অবলম্বন করতে হয়। এভাবে চলতে থাকবে, এর ফলে কাজে গতি আসে, মান বাড়ে।
সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে আরও একটি পদ্ধতি অনুসরণ করা যেতে পারে, এর নাম হচ্ছে ৪D ফর্মুলা। এই পদ্ধতিতে অনেক জরুরি কাজগুলোর মধ্য থেকে সবচেয়ে জরুরি কাজটা খুঁজে বের করতে হয়। এক্ষেত্রে ৪D পদ্ধতির ৪টি D অনুসরণ করতে হবে। প্রথম D হল ডিলিট ইট, অর্থাৎ যে কাজটি অগুরুত্বপূর্ণ তা কার্যতালিকা থেকে মুছে ফেলুন। মনে রাখতে হবে মাত্র ২০% কাজের মধ্যে ৮০% ফলাফল লুকিয়ে আছে, সেই ২০% কাজ আগে করতে হবে। ৪D ফর্মুলার দ্বিতীয় D হল ডেলিগেট ইট, অর্থাৎ কিছু কাজ অন্যের কাছে অর্পণ করুন, অন্যের দায়িত্বে ছেড়ে দিন। যে কাজটি অন্যকে দিয়ে করানো যাবে ওই কাজটি অন্যকে দিয়ে করান। এক্ষেত্রে কোনো সংকোচ করা যাবে না, এক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা নিতে পারেন, এর ফলে আপনার উপর চাপ কমবে, আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করার সুযোগ সৃষ্টি হবে।
তৃতীয় ডি হল ডিফার ইট। কিছু কাজ আছে যেগুলো সময় সাপেক্ষ এবং এই মুহূর্তে না করে সেগুলো পরে করলেও চলে। এ ধরনের কাজ নিয়ে এখনই মাথা ঘামানোর দরকার নেই। ৪D ফর্মুলার চতুর্থ ডি হচ্ছে ডু ইট নাও। কিছু কাজ আছে অতি জরুরি, এ ধরনের কাজ এখনই করা দরকার, এক্ষেত্রে সেই কাজগুলো এখনই করে ফেলুন, অন্য সময়ের জন্য ফেলে রাখবেন না। এ ধরনের কাজ যত দ্রুত সম্পন্ন করা যাবে ততই উদ্বেগ উৎকণ্ঠা কমবে। জরুরি কাজগুলো অসম্পন্ন থাকলে তা সবসময় মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে, যা স্বাভাবিক কর্মতৎপরতায় ব্যাঘাত ঘটায়। অনেকের ধারণা একই সময়ে একাধিক কাজ করতে পারলে সময় ব্যবস্থাপনা সহজ হয়ে উঠবে। বাস্তবে এই ধারণা সঠিক নয়। একই সময়ে একাধিক কাজে মনোযোগ দেওয়া হলে উৎপাদন অর্থাৎ শ্রম অনুযায়ী ফলনের মাত্রা কম হয়। এ কারণে একটি কাজে পুরোপুরি মনোনিবেশ করতে পারলে বেশি লাভবান হওয়া যায়, সময়ের সর্বাধিক সদ্ব্যবহার করা যায়।
সময় ব্যবস্থাপনার মাধ্যমে সময়ের সদ্ব্যবহার করতে আরও কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। যেমন, দিনের শুরু থেকেই পরিকল্পনা অনুযায়ী সময় ব্যয় করুন, সকালের নামাজ পড়ে দিন শুরু করুন, কয়েক মিনিটে সকালের নাস্তা খান এবং আপনার চিন্তাভাবনার মধ্যে সমন্বয় গড়ে তুলুন। আপনার কাছে আসলে কি গুরুত্বপূর্ণ তা মনে রাখুন, সেই কাজগুলোও করুন পরিকল্পনা অনুযায়ী ভেবে চিনতে। আবার প্রত্যেক দিন শেষে আগামীকালের জন্য একটি পরিকল্পনা করে রাখুন, তাহলে পরের দিনটি শুরু করতে আপনার জন্য সহজ হবে এবং সময়ও সাশ্রয় হবে। টেলিফোনে আগে থেকে যোগাযোগ না করে কারো কাছে যাবেন না, কারণ এমন হতে পারে আপনি যার কাছে যাচ্ছেন সে বাড়িতে বা অফিসে নাও থাকতে পারে, এছাড়া আপনাকে সময় নাও দিতে পারে। সব সময় কাগজ কলম বা ছোট নোট সাথে রাখুন।
আপনার পছন্দের কিছু করে অবসর সময়ের সদ্ব্যবহার করুন। অবসরে এমন কিছু করুন যা আপনার পরবর্তী কাজের জন্য সহায়ক হবে। এমন কাজে অবসর সময় ব্যয় করবেন না যা আপনার মানসিক ও শারীরিক সমস্যা বা জটিলতা আরো বাড়িয়ে তুলতে পারে। যে কোনো কাজ করার সময় প্রয়োজনীয় সকল উপাদান হাতের কাছে নিয়ে নেবেন, এর ফলে কাজে ব্যাঘাত ঘটবে না, মনোযোগ ধরে রেখে কাজটি সম্পন্ন করতে পারবেন। আপনার সময়ক্ষেপণ হতে পারে এমন চিন্তাশূন্য এবং আত্মকেন্দ্রিক লোক এড়িয়ে চলার চেষ্টা করুন। এমন লোকদের সঙ্গে মিশবেন যারা আপনাকে এবং আপনার সময়কে গুরুত্ব দেয়। চিঠি বা টেলিফোন সেরে নেওয়া যায় এমন কাজের জন্য ব্যক্তিগতভাবে যাওয়ার প্রয়োজন নেই, এতেও সময় বাঁচবে। কারোর সাথে সাক্ষাতের প্রয়োজন হলে সম্ভব হলে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এরপর সাক্ষাতে যাবেন।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সুঅভ্যাস গড়ার কৌশল সংক্রান্ত ধারাবাহিক অনুষ্ঠান সুন্দর জীবনের আজকের আসর এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে। Thank you.